শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পদ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পদ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। অনেকদিন যাবৎ আমরা নবীদের কিতাব থেকে আল্লাহর প্রতিষ্ঠিত ধার্মিকতার পথের বিষয়ে শিক্ষা গ্রহণ করে আসছি। এই সে পথ যার মাধ্যমে গুনাহগাররা আল্লাহর কাছে ধার্মিক বলে গণিত হতে পারে। আমরা দেখেছি যে ঈসা মসীহ কিভাবে আল্লাহর নবীদের ভাববাণীগুলো পূর্ণ করেছেন। আজকে ও আগামী দিনের পাঠে আমরা আপনার সাথে সকল নবীরা যার বিষয়ে তাবলিগ করে গেছেন সেই গৌরবের রাজার সম্পর্কে পুনরায় আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। আর নবীদের কিতাব থেকে আমাদের এই ধারাবাহিক অধ্যয়নের সর্বশেষ দুটি পাঠের নামকরণ করা হয়েছে ঈসা সম্পর্কে আপনি কি চিন্তা করেন। সুখবর থেকে অধ্যয়ন করার সময় আমরা শুনেছিলাম যে ঈসা লোকদের প্রশ্ন করেছিলেন, আপনারা মসীহের বিষয়ে কি মনে করেন, তিনি কার বংশধর? আমাদের প্রত্যেকের জীবনের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এ প্রশ্নের উত্তরের মধ্যে আমাদের পরবর্তী জীবনের গন্তব্য নির্ভর করছে। খুব শীঘ্রই ঈসা আবার আসবেন, আর যখন তিনি আসবেন তখন তিনি আপনাকে প্রশ্ন করবেন যেমন তিনি তার সময়ের লোকদের করেছিল, আপনার কি মনে হয়, আমি কে, প্রকৃতপক্ষে ঈসা কে, সে সম্পর্কে আপনাকে জানানোই আমাদের মূল লক্ষ্য। আপনার বিষয়ে আমাদের সর্বপ্রধান উদ্বেগ যেন এই বিষয়ে কেউ আপনাকে ভুল পথে নিয়ে না যায়। আমরা আপনাকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আপনি ঈসাকে একজন ভালো মানুষ অথবা অন্যান্য নবীদের মতো একজন সাধারণ নবী হিসাবে ভেবে ভুল করবেন না। না, তিনি সবার থেকে আলাদা। এই দুনিয়াতে তার মতো কেউ ছিল না, আর কেউ আসবেও না। তার সম্পর্কে আপনি কি চিন্তা করেন? আপনি কি মনে করেন তিনি কে? আজকের ও পরবর্তী দিনের অনুষ্ঠানে আমরা আপনাকে ঈসা সম্পর্কে মোট ১০টি প্রশ্ন করতে চাই। আজ ৫টি প্রশ্ন করব এবং আগামী অনুষ্ঠানে বাকি ৫টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তার আশ্চর্য জন্ম সম্পর্কে আপনি কি মনে করেন? তার মতো করে কেউ কখনো জন্মগ্রহণ করেনি। তিনি ছিলেন ঈসা বিবি মরিয়মের পুত্র। আপনি জানেন যে হযরত ইয়াহইয়াকে হযরত জাকারিয়ার পুত্র বলা হতো, বাদশাহ সুলাইমানকে বাদশাহ দাউদের পুত্র বলা হতো, হযরত ইসমাইলকে বলা হতো হযরত ইব্রাহিমের পুত্র। প্রত্যেকে তাদের পিতার ডাকনাম নিজের নামের সাথে ব্যবহার করত অথবা নিজের নামের সাথে যুক্ত করে পরিচিতি লাভ করত। কিন্তু ঈসার ক্ষেত্রে কেন তার নামের সাথে কেন তার মায়ের নাম ব্যবহার করা হয়েছে? এ কারণে হল তার কোনো জাগতিক পিতা ছিল না। তিনি একজন সতী কুমারী নারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আল্লাহর শক্তিতে জন্মগ্রহণ করেছিলেন। মসীহের জন্মের প্রায় ৭০০ বছর আগে নবী ঈসাইয়া মসীহের জন্মের বিষয়ে ভাববাণী করেছিলেন। তিনি বলেছিলেন,
একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের অর্থ আমাদের সঙ্গে আল্লাহ।
আমাদের পূর্বপুরুষ আদমকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছিলেন। আমরা সকলে আদমের বংশধর, আর নবীরাও আমাদের মতোই। আমরা এই দুনিয়ার, কিন্তু মাবুদ ঈসা বেহেশত থেকে এসেছিলেন। আমাদের গুনাহের কারণে আমরা ময়লা মাটির মতো, কিন্তু ঈসা আসমান থেকে আসা বৃষ্টির মতো। তিনি নিখুঁত ও পবিত্র। সুখবরের লেখাগুলো ঘোষণা করে,
গুনাহগারদের নাজাত করবার জন্যই ঈসা মসীহ ঈসা দুনিয়াতে এসেছিলেন।
দুনিয়াতে আসার পূর্বে ঈসা আল্লাহর সাথে ছিলেন, কারণ তিনি আল্লাহর কালাম এবং রুহুল উল্লাহ। তিনি স্বেচ্ছায় মানুষ বেশে আমাদের মতো গুনাহগারদের নাজাত দিতে দুনিয়াতে এসেছিলেন। তিনি বেহেশত থেকে এসেছিলেন। গর্তে পড়ে যাওয়া দুজন ব্যক্তি সম্পর্কে একটি গল্প বলি, শুনুন। দুজন লোক একটা গভীর গর্তে পড়ে গেল। তাদের মধ্যে একজন বলতে লাগল, এই যে শুনতে পাচ্ছ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, এই কাদাময় ময়লা জায়গা থেকে আমাকে উদ্ধার করো। তখন অন্য লোকটি বলল, তুমি কি বোকা, আমি কিভাবে তোমাকে উদ্ধার করব, আমি তো তোমার মতো এই গর্তেই পড়ে আছি। যেহেতু তারা দুজনেই গর্তে পড়ে গিয়েছিল, তাই তারা কেউ একজন আরেকজনকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেনি। তখন হঠাৎ তারা উপর থেকে একটা গলার আওয়াজ শুনতে পেল। উপর থেকে কেউ যেন তাদের বলছিল, যে দড়িটা উপর থেকে গর্তে ফেলা হয়েছে তা শক্ত করে ধরো। গর্তে পড়ে যায়নি এমন একজন ব্যক্তি কেবল তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছিল। নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবীরাও গুনাহ থেকে আমাদের নাজাত দিতে পারত না, কারণ তারাও গুনাহগার ছিলেন। কিন্তু মানুষের মতো গুনাহের প্রকৃতি নিয়ে ঈসা জন্মগ্রহণ করেননি। তিনি বেহেশত থেকে এসেছিলেন। তিনি সতী কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আমরা এটাও জেনেছি যে আল্লাহ বেহেশতের ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছিলেন, এমনকি দুনিয়ার নাজাতদাতা মসীহের জন্মের সুসংবাদ ছড়িয়ে দিতে তিনি সে জায়গায় একটা উজ্জ্বল তারা স্থাপন করেছিলেন। সব কিছু কেমন আশ্চর্যজনক ছিল। এই ব্যক্তির মতো করে কোনো মানুষ কখনো জন্মগ্রহণ করেনি। তিনি তার জন্মের দিক থেকে অদ্বিতীয়, তার কোনো তুলনা চলে না। কিন্তু ঈসার মাহাত্ম্য তার জন্মের মধ্যেই শেষ হয়ে যায়নি। তার বৈশিষ্ট্যগত দিক থেকেও ঈসা সবার থেকে আলাদা। এক্ষেত্রে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হল, তার পাক স্বভাব নিয়ে আপনি কি চিন্তা করেন? ঈসা ছিলেন নিখুঁত। তিনি কখনো কোনো গুনাহ করেননি। তিনি কখনো কারো কাছে মাফ চাননি, কারণ তিনি কখনো কারোর সাথে কোনো ভুল কাজ করেননি। আল্লাহকে ভয়কারী প্রত্যেক গুনাহগারকে তাদের গুনাহের জন্য তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সব নবীরা তাই করেছিলেন। কিন্তু আপনি যদি আল্লাহর কালাম প্রথম থেকে শেষ পর্যন্ত অনুসন্ধান করে দেখেন, আপনি এমন কোনো জায়গা খুঁজে পাবেন না যেখানে উল্লেখ আছে যে মাবুদ ঈসা আল্লাহর কাছে মাফ চেয়েছেন। তার গুনাহের ক্ষমা প্রয়োজন ছিল না, কারণ তিনি তো কখনো গুনাহ করেননি। তার সহচরেরা এমনকি তার শত্রুরাও তাকে কখনো কোনো ভুল কাজ করতে দেখেননি। বন্ধুগণ, দুনিয়াতে এমন কেউ নেই যে কোনোদিন কোনো গুনাহ করেননি। মাবুদ ঈসা নবীদের চেয়ে অনেক মহান ছিলেন। তিনিই ছিলেন আল্লাহর কালাম যিনি মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে এসেছিলেন। সত্যি ঈসা তার চারিত্রিক দিক দিয়ে সবার থেকে আলাদা ছিলেন, তার কোনো তুলনাই হয় না। কিন্তু তার বিষয়ে গুরুত্বপূর্ণ আরও কিছু বোঝা বাকি আছে। ঈসা তার কালামে অদ্বিতীয় ছিলেন। তৃতীয়ত, তার কালাম সম্পর্কে আপনি কি চিন্তা করেন? একদিন তার শত্রুরা তাকে গ্রেপ্তার করার জন্য সৈন্য পাঠিয়েছিল। সৈন্যরা এসে তার শিক্ষা শুনে তাকে গ্রেপ্তার না করেই ফিরে চলে গিয়েছিল। তারা তার শিক্ষা শুনে অত্যন্ত আশ্চর্য হয়ে বলেছিল,
লোকটা যেভাবে কথা বলে সেভাবে আর কেউ কখনো কথা বলেনি।
চিন্তা করে দেখুন, তিনি তার নিজের সম্পর্কে কি বলেছিলেন?
আমি দুনিয়ার নূর, যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনে নূর পাবে।
নবীগণ হলেন তারার মতো, যা ঘোর অন্ধকারে মৃদু আলো দেয়। কিন্তু ঈসা হলেন সূর্যের মতো। সূর্য উঠলে কারি বা চাঁদ বা তারার আলোর প্রয়োজন পড়ে? নবীরা ঈসাকে ন্যায়ের সূর্য বলেছেন। নবীরা হলেন নিঃশেষ হয়ে যেতে থাকা চাঁদের মতো, কিন্তু ঈসা হলেন সূর্য। আপনি কি সূর্যকে কখনো নিঃশেষ হয়ে যেতে দেখেছেন? না, এটা কখনো নিঃশেষ হয়ে যায় না, এটা সারা দুনিয়াকে আলো দিয়ে থাকে। ঈসা মসীহ হলেন সূর্যের মতো, তিনি কখনো শেষ হয়ে যাবেন না, তিনি দুনিয়ার সকল জাতির লোকদের মাবুদ। ঈসা আরও বলেছেন, আমি পথ, সত্য আর জীবন। ঈসা অন্যান্য ধর্মীয় নেতাদের চেয়ে ভিন্ন, যারা আদেশ দিয়ে বলে এটা করো, এই শিক্ষা পালন করো, এটাই নিয়ম, এই আদেশ পালন করো। মাবুদ ঈসা বলেছেন, আমিই পথ, আমার উপর ইমান আনো, আমাকে অনুসরণ করলে তোমরা আল্লাহর নিকটে যেতে পারবে। ঈসাই নিজেই সেই পথ। চলুন আলোচনার মাধ্যমে এর অর্থ বুঝে বের করার চেষ্টা করা যাক। বড় একটা শহরে একটা ছোট ছেলে হারিয়ে গিয়েছিল। সেই ছেলেটি পুলিশ অফিসারকে তার আত্মীয় স্বজনে বাড়ি যাবার রাস্তা চিনিয়ে দিতে বলেছিল। পুলিশ অফিসার তাকে বলল, সামনের দিকে সোজা হেঁটে যাবে, তারপর হাতের বাম পাশের দ্বিতীয় গলি দিয়ে ঢুকবে, এরপর হাতের ডান পাশের তৃতীয় গলি দিয়ে ঢুকলে একটা ব্রিজ দেখতে পাবে, ব্রিজটা পার হবে, পার হয়ে ওপারে গেলে একটা ট্রাফিক সিগন্যাল দেখতে পাবে, আর তারপর সেই সিগন্যাল থেকে দ্বিতীয় সড়ক ধরে সোজা হাঁটতে থাকবে। একথা শুনে ছোট ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। যদিও পুলিশ অফিসার তাকে ঠিকানা বুঝিয়ে দিয়েছিল, কিন্তু ছোট ছেলেটা সব তালগোল পাকিয়ে ফেলে একা একা সে পথে যেতে ভয় পাচ্ছিল। ঠিক তখনই সেই ছোট ছেলেটির আত্মীয়ের বাড়ির কাছাকাছি বসবাস করা এক লোক সে পথ দিয়ে যাচ্ছিল। সে ছেলেটি হাত ধরে সেই গন্তব্যের দিকে রওনা হল। হাঁটতে হাঁটতে ছেলেটি যখন ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন সেই লোকটি ছেলেটিকে কোলে করে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেল। পুলিশ অফিসার রাস্তার ঠিকানা বলে দিয়েছিল, কিন্তু সেই লোকটি পথ দেখিয়ে গন্তব্য পর্যন্ত নিয়ে গিয়েছিল। ঈসা বলেছেন, আমিই পথ,
আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না।
মাবুদ ঈসার মতো করে কেউ কখনো এরকম কথা বলেনি। তিনি সত্যিই ব্যতিক্রম, কারো সাথে তার তুলনা করা যায় না। কিন্তু ঈসার মহিমা কেবলমাত্র তার জন্ম, চরিত্র এবং কালামের মধ্যেই শেষ হয়ে যায়নি। তার মহিমা আমরা তার কাজের মধ্যেও দেখেছি। চতুর্থ যে প্রশ্নটি, সেটি হল, ঈসার ক্ষমতাশালী কাজগুলো আপনার কাছে কি অর্থ বহন করে? তিনি যে কোনো কিছু করতে পারেন, তাকে সমস্ত শক্তি ও সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে। ঈসার মধ্যে দিয়েই আল্লাহ দুনিয়াতে তার কাজগুলো প্রকাশ করেছিলেন, যেন লোকেরা বুঝতে পারে যে তিনি কে ছিলেন এবং কোথা থেকে এসেছিলেন। আল্লাহ ছাড়া আর কেউ কি ঝড় থামাতে পারে? ঈসা ঝড় থামিয়েছিলেন। আল্লাহ ছাড়া আর কেউ কি মৃত ব্যক্তিকে জীবিত করে তুলতে পারে? ঈসা মৃত ব্যক্তিকে জীবিত করে তুলেছিলেন। আল্লাহ ছাড়া আর কেউ কি অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন? ঈসা এটাও করেছিলেন। তিনি সকল প্রকার রোগীকে সুস্থ করেছিলেন। তার এক কথায় মন্দ আত্মারা দূরে পালিয়ে গিয়েছিল। তিনি বহু লোকের জীবন পরিবর্তন করে দিয়েছিলেন এবং গুনাহ থেকে তাদের নাজাত দিয়েছিলেন। আল্লাহ কোনো নবীকে কিছু কেরামতি কাজ করার ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু মাবুদ ঈসা নিজের শক্তি ও ক্ষমতায় এসব কেরামতি কাজগুলো করেছিলেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি একজন অবশ লোকের দিকে তাকিয়ে বলেছিলেন, আমিই তোমাকে বলছি, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। আর তখনই লোকটা সুস্থ হয়ে আল্লাহর প্রশংসা করতে করতে বাড়ি চলে গেল। ঈসা কোনো ঔষধ কিংবা জাদু করে সুস্থ করেননি। তার নিজের কালামের শক্তি ও ক্ষমতার বলে অসুস্থকে সুস্থ করেছিলেন। লাশার নামে একজন লোক মারা গিয়েছিল আর তাকে দাফনও করা হয়েছিল। ঈসা সেখানে পৌঁছানোর চার দিন আগে লাশারকে দাফন করা হয়েছিল। ঈসা কবরের কাছে গিয়ে বলেছিলেন, লাশার বের হয়ে আসো। মৃতদেহটি কবর থেকে বের হয়ে এসেছিল। মৃতকে জীবিত করে তোলার ক্ষমতা ঈসার ছিল বলেই তিনি বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন। সেদিন আর বেশি দূরে নয় যেদিন কবরে থাকা মৃত ব্যক্তিরা তার হুকুম শুনে জেগে উঠবে। এমনকি এখনও আপনি যদি আপনার জীবনের নাজাতদাতা হিসাবে মাবুদ ঈসার উপর ইমান আনেন, তাহলে তিনি আপনাকে এক নতুন জীবন দান করে বেহেস্তে থাকার অধিকার দিতে পারেন। বর্তমানেও ঈসা দুনিয়ার অনেক মানুষের জীবনধারা পরিবর্তন করেছেন। তিনি আপনার জীবনও পরিবর্তন করতে সক্ষম। ঈসা সম্পর্কে আপনি কি চিন্তা করে থাকেন? তার কাজকে আপনি কিভাবে চিন্তা করেন? তিনি অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান, তার কোনো তুলনা হয় না। কিন্তু আজ বিদায় নেবার পূর্বে আপনাকে ঈসা সম্পর্কে আরও একটি প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটি হল, তার নাম এবং খেতাব সম্পর্কে আপনি কি চিন্তা করেন? আমরা নবীদের কিতাব থেকে জেনেছি যে ঈসার শত শত নাম এবং খেতাব রয়েছে। এই নামগুলোর মাধ্যমে আমরা তাকে আরও ভালোভাবে চিনতে পারি। উদাহরণস্বরূপ, তাকে বলা হয়েছে ইম্মানুয়েল, আল্লাহর কালাম, মনুষ্যপুত্র, আল্লাহর মেষশাবক, নাজাতদাতা, রক্ষাকর্তা, জীবন রুটি, আঙ্গুর লতা, উত্তম মেষশাবক, দুনিয়ার নূর, গৌরবের মাবুদ, পুনরুত্থান, আদি ও অন্ত, প্রথম ও শেষ, শুরু ও শেষ, দরজা, পথ, সত্য ও জীবন এবং আল্লাহর পুত্র। আমরা দেখেছি যে আল্লাহর নবী হযরত মুসাকে আল্লাহর লোক বলা হতো, নবী ইব্রাহিমকে আল্লাহর বন্ধু বলা হতো, কিন্তু কেবলমাত্র একজনকেই আল্লাহর পুত্র বলা হয়েছে। আল্লাহ অন্যদের থেকে আলাদা করে দেখানোর জন্য ঈসাকে তার পুত্র বলেছেন। আমরা সুসংবাদে বা সুখবরে পড়েছি যে ঈসার বিষয়ে আল্লাহ বলেছেন,
ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট, তোমরা এর কথা শোনো।
এর মধ্যে দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছিলেন? আমরা বলে থাকি যে পুত্রের মধ্যেই পিতাকে খুঁজে পাওয়া যায়, পুত্রের মধ্য দিয়ে পিতার বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। আল্লাহ কেমন তা ঈসা আমাদের দেখিয়েছেন, আর এ বিষয়ে কিতাব বলে থাকে,
আল্লাহকে কেউ কখনো দেখেনি, তার সঙ্গে থাকা সেই একমাত্র পুত্র যিনি নিজেই আল্লাহ, তিনিই তাকে প্রকাশ করেছেন।
আপনি কি আল্লাহকে জানতে চান এবং তার সাথে চিরদিনের জন্য এক অসাধারণ সম্পর্ক গড়ে তুলতে চান? তাহলে মাবুদ ঈসার কাছে আসুন, যাকে তিনি তার পুত্র বলেছেন। একজন পুত্রই তার পিতার নাম করে কথা বলতে পারে, আর দুনিয়াতে মানুষের মাঝে থাকার সময় ঈসা তাই করেছিলেন, আর সে কারণেই তাকে ইম্মানুয়েল বলা হয়েছে, যার অর্থ আমাদের সঙ্গে আল্লাহ। অনেকে মনে করে থাকে যে আল্লাহ কখনো মানুষ বেশে দুনিয়াতে আসতে পারেন না, কিন্তু যারা এমন ভেবে থাকে তারা আসলে গুনাহগারীদের রক্ষা করার জন্য আল্লাহর পরিকল্পনা সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর পরিকল্পনা এমন ছিল যে তার অনন্তকালীন পুত্রকে মানুষ বেশে দুনিয়াতে আসতে হবে, আদমের সন্তানদের কাছে নিজেকে প্রকাশ করতে হবে এবং শয়তানের হাত থেকে তাদের রক্ষা করতে হবে। বন্ধুগণ, আল্লাহ মহান এবং তিনি সব কিছু করতে পারেন। আল্লাহ চান যেন প্রত্যেকে তাকে জানতে পারে, আর সে কারণেই তিনি মানুষ বেশে দুনিয়াতে এসেছিলেন। ঈসা মসীহের নাম এবং খেতাব সম্পর্কে আপনি কি চিন্তা করে থাকেন? তার কোনো তুলনাই নাই। তার জন্ম, তার চরিত্র, তার কালাম এবং তার কাজকে আপনি কিভাবে দেখেছেন? আপনি কি মনে করেন তিনি কে?
আপনি মসীহের বিষয়ে কি মনে করেন, তিনি কার বংশধর?
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আল্লাহর ইচ্ছায় আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা ঈসার সম্পর্কে বাকি পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজে বের করব এবং সেই সাথে পাক কিতাবে আমাদের যাত্রার সমাপ্তি ঘোষণা করব। আল্লাহ আপনাকে রহমত দান করুন যেন আপনি কিতাবের এই আয়াতটি নিয়ে গভীরভাবে ধ্যান করতে পারেন।
আল্লাহর সমস্ত পূর্ণতা মসীহের মধ্যে শরীর নিয়ে বাস করছে, আর মসীহের সঙ্গে যুক্ত হয়ে তোমরাও সেই পূর্ণতা পেয়েছ। তিনি আসমানের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের উপরে।